السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد ورسول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا. ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا وكبتم. واتقوا الله إن একটি সুন্দর সুখী সুশৃঙ্খল সমৃদ্ধ সমাজ গঠনে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে হুজুরাতের যে হুকুমগুলো আমাদের মুমিনদেরকে দান করেছেন, যে হুকুমগুলো পালন করলে একটি সুন্দর সমাজ একটি শান্তিময় সমাজ এই পৃথিবীতে বিরাজ করবে। এই হুকুমগুলোর কিছু আলোচনা বিগত কয়েক জমা যাবৎ চলছে। গত জমার আলোচনা শেষ ছিল কুধারণা, এরপর এর উপর ভিত্তি করে দুষ্টটি তালাশ করা, আর এর প্রেক্ষিতেই দুষ্টটির আলোচনা। কিন্তু ওই আয়াতের ইয়েতে আমার খেয়াল নাই, একটি আয়াত মাঝখানে রয়ে গেছে লম্বা, আর ওই আয়াতটি হল আজকের সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিষয়। জেলা রব্বুল আলামিন ওই আয়াত উল্লেখ করেছেন, যে আয়াতটি আমি আজকে প্রথমে তিলাওয়াত করেছি, এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে। সমাজ মানুষ মানুষের সম্প্রীতি ভালোবাসা তখনই হয় যখন মানুষ তার জিহ্বাটাকে সামনে চলে। যে জিহ্বার অপব্যবহার যদি মানুষ না করে তাহলে সমাজে অশান্তি সৃষ্টি হয় না। এই জন্য এই জিহ্বার গুরুত্ব শরীয়তে অনেক বেশি, যেখানে আল্লাহ রাসূল এই জিহ্বাকে উল্লেখ করে সুন্দর একটি সমাধান দিয়েছেন, যে তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি তোমার মুক্তির ব্যবস্থা করতে চাও তাহলে একটি কাজ করো, কি করো, এই জিহ্বার উপর কন্ট্রোল, আর এই কন্ট্রোলের ব্যবস্থা কি, মন সমাতা নাজা, মন সমাতা নাজা, যে প্রয়োজন ছাড়া চুপচাপ থাকবে, কথা বলবে না, প্রয়োজনীয় কথা ছাড়া, প্রয়োজন ছাড়া যে কথা বলবে না, নাজা আল্লাহ রাসূল বলেন সে নাজাত পাবে। থাকবে অসুখা কথা বলবে না, অপ্রয়োজনে কথা বলবে না, তার জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন নাজা, মান সামাতা নাজা, নাজাতের ফয়সালা তার জন্য। শুধু তাই না, অপরে হাদিসে আল্লাহ রাসূল এই জিহ্বা জিহ্বাকে উপলক্ষ করে এই জিহ্বার উপর ভিত্তি করে জান্নাতের গ্যারান্টি দান করেছে। যে আমাকে গ্যারান্টি দিবে, গ্যারান্টি বলেন তো নিরাপত্তা বা নিশ্চয়তা, আল্লাহ রাসূল বলেন আমাকে যে নিশ্চয়তা দেবে, কিসের, মা বাইনা লাহিয়াই, তার এই দুই চাপার মাঝখানে যে অঙ্গটি আছে, দুই চাপার মাঝখানে কোন অঙ্গটি, জিহ্বা, দুই চাপার মাঝখানে যে অঙ্গটি আছে, মা বাইনা লাহিয়াই এই জিহ্বা, ও মা বাইনা রিজলাই দু পায়ের মাঝখানে তার যে অঙ্গটি আছে, এই দুই অঙ্গের অপব্যবহার অন্যায় ব্যবহার থেকে যে আমাকে নিরাপত্তা দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এক বড় গুরুত্ব বিষয় যেটা আরম্ভ হয়েছে প্রত্যেককে দুই চাপার মাঝখান থেকে, কিন্তু এই ব্যাপারে আমরা খুব উদাস, জিহ্বাটাকে আমরা খুব অনায়াসে ব্যবহার করি, যেখানে ব্যবহার করার না, যেখানে কথা বলার না সেখানে কথা বলি, অন্যায় বলি, মিথ্যা বলি, অনেক কিছু বলি, সব হয় এই জিহ্বার দ্বারা, যে কারণে এত বড় সাহাবী গুলো রাজধানী দীর্ঘ যে মহাম তিনি কি করতেন মাঝে মাঝে জিব্বাটাকে ধরে টানতেন, মাঝে মাঝে জিব্বাটাকে ধরে টানতেন, ওনাকে জাগিয়ে দিতেন, মাঝে মাঝে জিব্বাটাকে ধরে টানতেন, কেন কেন কি বলতেন, হ্যাঁ লেডি আউরাদানি মাওয়া, এই জিব্বা আমাকে কত অঘটনে ফেলেছে, কত বেকারে পড়েছি আমি জিব্বার কারণে। এটি এই জিব্বার গুরুত্ব মানুষের জীবনে, বিশেষ করে যে আলোচনা আমার চলছে ধারাবাহিক একটি সুন্দর সমাজ গঠনের ব্যাপারে, এই জিব্বাটাকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে তো সমাজে অশান্তি অসম্প্রীতি এবং সমাজের মধ্যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিব্বার উপর কন্ট্রোল লাগাচ্ছেন, কি বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاءٌ مِّنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُونَ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كَذَا كَدَاكْتِشَنَ اللَّهِ إِمَانْ دَارَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تمہارے جبار کنٹرولی জিব্বার উপর তোমাদেরকে কন্ট্রোল করতে হবে, কি বলেন আল্লাহ, কারো সঙ্গে উপহাস করবে না, উপহাস বোঝেন তো, ঠাট্টা মস্করা আমরা বলি উপহাস ঠাট্টা মস্করা, যে ঠাট্টা মস্করা একজন মানুষ লজ্জা পায়, একজন মানুষের মানহানি হয়, আপনি একজনের উপর ঠাট্টা করে হাসলেন, এর দ্বারা সে অন্তরে আঘাত পেল আর এই আঘাতের পরিণামে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার চেষ্টা করবে, এইভাবে একটা সমাজের মধ্যে মাঝে একটা উশৃঙ্খল অবস্থা একটা অশান্তিময় অবস্থা আস্তে আস্তে সৃষ্টি হবে, এই জন্য আল্লাহ কন্ট্রোল করেছেন, কেউ কারোর উপর উপহাস করতে পারবে না, উপহাস বলেন তো, তবে হ্যাঁ এখানে আরেকটি বিষয় আছে আরবিতে, একটা হলো লাইয়াসখার, এটাকে বলা হয় তামাসখুর আরবিতে, তামাসখুর এর অর্থ হলো উপহাস, অন্যকে লজ্জা দেওয়ার জন্য, অন্যকে ছোট করার জন্য, হ্যাঁ তার উপর ঠাট্টা বিদ্রুপ করা, এটা হলো তামাসখুর, এটা নিষেধ। কিন্তু এর সঙ্গে আরেকটু খুব কাছাকাছি আরেকটি বিষয় আছে, তা হল মিজাহ, আর বিজে বলে মিজাহ, আর মিজাহের অর্থ বাংলায় করলে কৌতুক, মিজাহের অর্থ কৌতুক, একটা হল উপহাস আর আরেকটি হল কৌতুক, আর এই কৌতুক সত্য বাস্তব ভিত্তিক যদি কৌতুক হয় তাহলে এর নিষেধ নাই, বরঞ্চ আল্লাহ রসুল এই কৌতুক করেছেন, অর্থাৎ একটা জিনিস একটা কথা একটু ঘুরিয়ে বললে একটু আনন্দ পাওয়া যায়, এটাকে বলা হয় কি কিন্তু অন্যকে কোনো আঘাত বা অন্যকে কোনো নিচু করা প্রবণতা থাকে না, যেমন এই ঘটনা আপনাদের অনেক শুনছেন, এই ঘটনা কি ওই বড়ির ঘটনা মনে আছে কেন, বলে গেছেন বড়ির ঘটনা, বড়ি এসে বললো যে আল্লাহ রসুল দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দান, আল্লাহ রাসূল সাথে সাথে কি বললেন, কোন বুড়ি জান্নাতে যাবে না, কোন বুড়ি জান্নাতে যাবে না বলে নামাজ পড়তে চলে গেল, এই বুড়ি তো হায় হায় তার অবস্থা কেমন, আল্লাহ রাসূলের জমানা যখন শুনলো যে কোন বুড়ি জান্নাতে যাবে না তার কি অবস্থা একটু অনুমান করেন, নামাজ পড়ে যখন আসলেন তখন বলা হলো ইয়া রাসূলের বুড়ি তো কাঁপতে কাঁপতে শেষ, তখন আল্লাহ রাসূল কি করলেন একটু মুচকি হাসি দিলেন, আল্লাহ রাসূল একটু মুচকি হাসি দিয়ে বললেন ও বুড়ি তুমি যখন জান্নাতে যাবে 추노원철에 묘원이 되냐. 이것은 지금 언어로서 지는 이제 아르기도를 내자. 아? 방글라버리기 고운도. যদিও কৌতুকের চাপটা এখন অন্য দেয় না, হ্যাঁ অন্য চাপটা বেরিয়ে বলছি না, ওই কৌতুক না, বাস্তব নিজেদের সামাজিক জীবনের মধ্যে টুকটাক মানুষ একটু হাসি, হ্যাঁ একটু আনন্দের জন্য, কারণ একটু হাসতেও হয় না, হাসলে পরে ব্রেইনের উপর যে প্রেশার পরে প্রেশার দূর হয় না, কারণ আল্লাহ বডিটাকে বানিয়েছেন হাসি হাসি কান্নাও খেয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ ওই হাসি হাসতে নিষেধ করেছেন। হ্যাঁ যে হাসি একটা মানুষের জীবনে পরকালের চিন্তাকে দূর করে দেয়, যে হাসি আর রং তামসার মধ্যে থেকে মানুষ নিজের সত্তাকে ভুলে যায়, ওই হাসি হাসতে নিষেধ করেছেন। যে হাসি এসেছিল মুনাফিকদের এত হেসো না, এত আনন্দ করো না, তোমাদের কান্না আসছে সামনে। আজকে যারা অট্ট হাসি হাসে, অট্ট হাসি কিন্তু ইসলাম খুব পছন্দ করে না। আসো কিন্তু একটা সীমার মধ্যে, যেটাকে মুচকি হাসি বলা হয়, তোমার মনের একটা ইয়ে বের করলে তুমি হাসির মাধ্যমে উৎফুল্ল হলো মন। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন ওদের দুই একবার তার এই দাগগুলো হাসির সময় দেখা গেছে, যাকে আরবিতে বলা হয় নওয়াজিস। এই নওয়াজিস দুই একবার দেখা গেছে, একটু দাগ বের হয়েছে, কিন্তু অট্ট হাসি নয়, হা 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 করে নয়। অনেকে আসে না কি করে, হা 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 করে আসে, এই হা হা করে হাসা এটা শরীয়তের মধ্যে কি নিষেধ, অট্ট হাসি হবে না। যাক এখন একটা ছেড়ে আর একটা চলে গেলে সময় বলা হবে। বুদ্ধিজীবী আর কি কয়, যারা জড়বাদী বস্তুবাদী, এরাও কি কয়, বড়ি আবার 16 বছরের যুবতী কেমনে হবে, এই বড়ি 70 বছরের বড়ি কেমনে হবে, সেটার কি উত্তর দেন? আরে এই বড়ি 70 বছরের বড়ি হইলো কেমনে? কে করেছে? ওই 70 বছর যে করতে পারেন সে আবার 16 বছর কাম করতে পারেন কিনা?
পারেন।
এই বড়ি এক সময় শিশু ছিল কিনা, এরপর তারপর বৃদ্ধি আর তা আস্তে আস্তে এর ভিতরে হতে কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই আল্লাহ আবার 16 বছরের করবেন, আর আপনি আমাকে কত বছরে করবেন? 33 বছরে। উচ্চারণ করো না। বিশেষ করে বলছেন কাকে? মেয়েরা, মেয়েরা নিজেদের মধ্যে উপহাস করবে না। আর এই উপহাসের প্রবণতাটা বেশি পাওয়া যায় দেখে হাসে, কারোর শাড়ি মোড়ার ঢং দেখে হাসে, কারো কি করে মেকআপ দেখে হাসে, কত কিছু আছে না, অনেক কিছু একটা দাঁড়টা মডার্ন জগৎ চলছে, আর এই মডার্ন বানানোর মধ্যে মুখ্য ভূমিকা কাদের? বলেন না কেন, মেয়েদেরই তো। মডার্ন বানানোর মধ্যে মুখ্য ভূমিকা কাদের? এদের কারণেই আজকে সমাজ প্রচ্ছন্নে যাচ্ছে, এই সমাজের দুর্দশা আজকে শুধু মেয়েদের কারণে। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা হলো শয়তানের দড়ি। দড়ি চিনেন কিনা? রশ্মি, রশ্মি দিয়ে গরু বাঁধে কিনা, মেয়েদের টেনে আনে কিনা, এই শয়তান এই মেয়েদেরকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তার দলে বেড়ায় এই মেয়েদেরকে দিয়ে। তবে সব মেয়ে না, আবার মেয়ে আছে সর্বোত্তম পাওয়া হলো তার ওই মহিলা। তো আল্লাহ তারা বলেন মেয়েরাও আপুষের মধ্যে কি করবে না, উপহাস করবে না। কেন করবে না? কোন জায়গায় আল্লাহ কারণ বলে দিয়েছেন আতা আইয়া কুনু খায়রাম মিনহুম, আর এখানে বলেছেন আতা আইয়া কুননা খায়রাম মিনহুম, না তুমি যার উপর হাসছো প্রকৃতপক্ষে সে তোমার চাইতে অনেক মর্যাদাশালী হতে পারে। তুমি তাকে ছোট মনে করছো, সে আল্লাহর কাছে অনেক মর্যাদাশালী হতে পারে, তুমি তাকে তুচ্ছ মনে করছো, কিন্তু আসলে সে অনেক বড়, কাজে তুমি তার উপর হাসাহাসি করো না, তাকে উপহাস করো না। এই জিনিসটা করার কারণে সমাজে কি সম্প্রীতি হয় না, মানুষ দূরে সরে যায়, বলেন দূরে সরে যাবে, এই সমাজ শান্তি আসবে না। বলে আতাল মিজু আনফুসাকুম, তিন নম্বর আল্লাহ বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, এটা হলো জিব্বা সংক্রান্ত যে কথা বলেছি, ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা খারাপ উপাধি দিয়ে কাউকে ডেকো না। খারাপ উপাধি বলছেন কি না, অনেক সময় মানুষ কি হাতে জিবনে আপাস আল্লাহ তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা যে কথাটি বলেন, এটা আল্লাহ নিষেধ করেছেন যে একজন মানুষ অতীতে সে ছিল খারাপ কাজ করত, মদ পান করত, বা অতীতে সে ছিল চুরি করত, অতীতে সে ছিল ঘুষ খেত, কিন্তু সে তওবা করে ভালো হয়ে গেছে, এখন ভালো হয়ে যাওয়ার পর তার অতীতকে টেনে তার নামের সঙ্গে এটা লাগানো যাবে না, মিস্টার শারাবি, মিস্টার কাবাবি, মিস্টার চোর তাকে বলা যাবে না, ওয়ালা তানাবাজু বিল আলকাব। এগুলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যে একটা মানুষ যদি তার অতীত শোনে, অনেক আছে না আমরা একটু ভালো হয়ে গেলে পরে অনেক সময় যখন সহ্য হয় না, আমি আর দেখছি আগে তো আচ্ছা কাইন্দা শুনা, এখন এই সব ইয়া তবলিগ গিয়া কেন ফাঁক দিবেন দেওয়া দিন, এই কথাটা বলা ঠিক না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর আরেকটি তার ব্যাখ্যা হল মানুষকে এরকম কোন উপাধি দিয়ে ডাকা যার দ্বারা তার কিছু সম্মান হানি হয় এটা উচিত না। এর মধ্যে আবার ওইটাও আছে আমাদের আজকে আছে না, নাম বিটকে ইয়ে রাখে না মানুষ, হ্যাঁ নাম রাখতে পারবে হাসান নাজি কি কয় হাসুন হয় কিনা, নাম রাখছে আব্দুল সত্তার এরকম সত্তে দিয়া কয় কিনা, এগুলো কিছু করবে ওলা জানা আদর্শ বিকল্প, এরকম এই আলোচনা আমি করেছি সত্তে দিয়া আরাম মান্যা, এইটা যদি কয় তাহলে কিনে দেব, যদি পূজা টুজা করে তাহলে ইমান সাথে দেব, সত্তার কার নাম আল্লাহর নাম, রহমান কার নাম আল্লাহর নাম, সেখানে বিক্রি আপনার যাবে না। আর কি হলো যে একটা লফত বা একটা উপাধি তার নাম ছাড়া উপাধি, ওই উপাধির শব্দ না লাগালে পরে মানুষজন তাকে চিনে না, তার নাম আছে একটা টিভি, কিন্তু ওই নামটা একটু প্রসিদ্ধ কম, কিন্তু তাকে উপাধি যেটা আছে সেটা প্রসিদ্ধ প্রসিদ্ধ বেশি, তখন ওই উপাধিটাও ব্যবহার করা যাবে, বুঝছেন, কিন্তু এর দ্বারা তার কোনো ফিট করা বা তাকে কোনো ছোট করা না, যেমন ওই হাদিসের মধ্যে কথায় কথা লম্বা হয় যেমন কি করবে, ওই যে যখন নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলল, দু রাকাত পড়ে সালাম যখন ফেরালেন নামাজ কমপ্লিট হয় নাই চার রাকাতে, তাতে চলিয়ে দেন ওনার নাম, উনি উঠে বললেন উনি আল্লাহ রসুলকে স্মরণ করিয়ে দিলেন, কি বললেন আকুসিরাতি সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল হে রসুল হে আল্লাহ রসুল নামাজ কি সংক্ষেপ করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন, তো এই তার এই কথার উপর পরে আবার দুই রাকাত আল্লাহ রসুল পড়লেন এবং কি করলেন ওই সহর সেজদা দেওয়া হইল, এই নিয়ম প্রবর্তন হইল, তো এই সাহাবি ছিলেন যে ওনার তুলনামূলক অন্য সাহাবায়ে কেরাম থেকে দুই হাত একটু লম্বা ছিল, তুলনা হলো বিরাট লম্বা ছিল, যে কারণে ওনাকে আল্লাহর রাসূলও ডাকতেন, সবাই ডাকতেন কি জড়িয়ে দেন হাতওয়ালা, হাত হাতওয়ালা, হাতওয়ালা জড়িয়ে দেন হাতওয়ালা, অর্থাৎ দুই আর দুই হাত একটু লম্বা থাকার কারণে তিনি প্রসিদ্ধ ছিলেন জড়িয়ে দেন করে, যে হাত তারই লম্বা হাত, এই জন্য তাকে জড়িয়ে দেন ডাকা হইতো। তো এরকম যদি পরিচয়ের জন্য কাউকে এরকম লকব ব্যবহার করা হয় তাহলে এটা এটার অন্তর্ভুক্ত না। যেমন আর ভালো লকব যদি হয়, যেমন কেউ হজরত আলীর কে আল্লাহ রাসূল কি লকব দিয়েছেন, আসাদুল্লাহ, হ্যাঁ হজরত খালিদ ইবনে ওয়ালিদ কে সাইফুল্লাহ, এইভাবে ওয়াসাতুম ফি আমরিল্লাহ উমর, উমর ইবনে খাত্তাব, এইভাবে কিছু লকব যেগুলো ভালো আছে তার গুণসূচক, এই লকব গুলা বলতে কোন রকমের অসুবিধা নাই। তবে লকব গুলা বলবে কিন্তু কে, মানুষের কে, আমি নিজে না। কথা বলার সঙ্গে এসে গেল যখন আমাদের অনেকের প্রবণতা আছে যে আমরা নিজেই বলি মৌলানা আমি অমুক, মৌলানা আমি বলবো না, মৌলানা কে বলবে, মানুষ বলবে, আমি শুধু আমার নামটা বলবো, মৌলানা আমি অমুক না, ওটা আমার লকব দিবে মানুষ দিয়েছে, মানুষ বলবে আমাকে মৌলানা। যেমন আছে হাজি বললে কে বলবে, মানুষ বলবে, আমি আগেই নামে মানতে লিখি আলহাজ অমুক সাহেব। আমি এ সম্পর্কে আলোচনা অনেক হয়েছে, হ্যাঁ হজের চ্যাপ্টারে। তো এই লকব গুলো দেবে কে, মানুষ, যারা আপনাকে স্মরণ করবে, যারা আপনাকে ডাকবে, যারা আপনার আলোচনা করবে, যারা আপনার সম্মান করবে আপনার লকবের দ্বারা। আপনি নিজের থেকে আজ আগেই মৌলানা হয়ে গেলেন, হ্যাঁ আগেই লিখলেন হাফেজ কারি মৌলানা আমি অমুক, না এগুলো নিজের টিকায় লোক দেখানোর জন্য যে কাজটা করা, নিজের মর্যাদা বৃদ্ধির জন্য, এটাও শরীয়তের মধ্যে খুব একটা উৎসাহিত করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বর কথা, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ লকব দিয়ে কাউকে দেখো না। এরপর আল্লাহ কি বলেন, 43 মুল ফুসুকু বাদাল ঈমান, ইমানের পরে এই কাজটা করা ফাসেকি, তার মধ্যে যেহেতু ইমান আছে এরপর সে এই কাজটি করতে পারে না, যদি করো তাহলে এটা ফিস্ক হবে। আর ফিস্কের অর্থ কি মনে আছে কিনা, প্রকাশ্যে আল্লাহ বিদ্রোহী হওয়া, অর্থাৎ প্রকাশ্যে কবিরা গুনাহ যে করে তাকে কি বলে, ওই ফুসুক, তোমার এই ফুসুক আসবে ইমানের পর, এটা অত্যন্ত খারাপ। যদি হয়ে যায় এরকম হবে, সমাজে হতে পারে, তুমি কাউকে এরকম বলে থাকতে পারো, তুমি কাউকে এরকম কষ্ট দিয়ে থাকতে পারো, তখন এটা শুধরাবে কিভাবে, তার কাছে ক্ষমা চাও, ভাই আপনাকে এই বলেছিলাম, আপনার মানহানি করেছিলাম, মাফ করে দেন, আর আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা না করো ফাউলাইকা হুমুস জালিমুন, এরা অত্যাচারী, এবং এই অত্যাচারের শাস্তি তাদেরকে ভুগতে হবে। এই আয়াতটি রয়ে গিয়েছিল গত জুমার আলোচনার ধারাবাহিকতায়। এরপর গত জুমার যে আলোচনা হয়েছিল মানুষের উপর, এক নম্বরে সামাজিক শৃঙ্খলা বিধানের জন্য আল্লাহ তাআলা যে হুকুম দিচ্ছেন, কোন ধারণা করতে পারবে, অনেক আলোচনা করেছি সম্পর্কে, কুধারণা করার পর দ্বিতীয় বিষয় যেটা আরম্ভ হয়, যখন আমি তার উপর কুধারণা নিলাম, এরপর আমি আরম্ভ করি তার দুষ্টটি তালাশ করার। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তার দুষ্টটি একে অপরের তালাশ করো না। এরপর বলছিলাম দুষ্টটি তালাশ করার পর তিন নম্বরের বিষয়টি আসে, যে এখন এটাকে ব্রডকাস্ট করা, ব্রডকাস্ট বুঝলেন তো, এটাকে প্রচার করা, ব্রডকাস্ট করার পর্যায়ে আসে তিন নম্বরে। খারাপ ধারণা করলাম, দুষ্টুটি তালাশ করলাম, দুষ্ট যেগুলো তার মধ্যে আছে ওইগুলো তালাশ করলাম, হ্যাঁ নোট করলাম, নোট করে এরপরে প্যামফ্লেট ছাড়লাম, এরপরে কি করলাম, আলোচনা মানুষের সাথে তার দুষের আলোচনা। এটা নিষেধ করছেন আল্লাহ, ওয়ালা ইয়াতাবাদুকুম বাদা, একজন আরেকজনের গীবত করবে না, সংগীত জিনিসটা কি সাহাবায়ে কেরাম বুঝেন নাই, সাহাবায়ে কেরাম বুঝেন নাই। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা, একজন আরেকজনের বিপদ করবে না। সাহাবায়ে কেরাম আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝিয়ে দিন, মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গীবত কি? আল্লাহ যেমন বলছেন গীবত করা যাবে না, মাল গীবা গীবত জিনিসটা কি? তখন আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহুহু, তোমার ভাইয়ের মধ্যে একটি দোষ আছে, তোমার মুসলমান ভাইয়ের মধ্যে বাস্তবে একটি দোষ আছে, ওই দোষটা তার অগোচরে অন্যের কাছে বলা, এটার নাম হল গীবত। বুঝছেন কিনা? বাস্তবে দোষ আছে তার, এই দোষটাকে অন্যের কাছে রিলে করা, অন্যের কাছে বলা, এটাই হইল গীবত। আর যদি তার মধ্যে দোষ না থাকে, যদি তার মধ্যে দোষ না থাকে তুমি বানিয়ে বলো, তাহলে আল্লাহ রাসূল বলেন তাহলে তুমি তার উপর তোহমত দিলে, অপবাদ দিলে। এখন দোষ যদি থাকে, এই দোষের আলোচনা কয়েকটি জায়গায় অনুমতি আছে, এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের ষষ্ঠ পারায় যা উল্লেখ করেছেন তা হল লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল ক্বাউলি ইল্লা মান যুলিম, তোমার উপর কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতনা নিপীড়নের মধ্যে তুমি দিন যাপন করতেছ, তখন এর প্রতিকারের জন্য তার এই অত্যাচার আর নিপীড়নকে তুমি যে স্থানে বললে পরে প্রতিকার পাবে সেই স্থানে তুমি জানাতে পার, সেখানে আলোচনা করতে পারে। কিন্তু এমনি একটা মানুষকে হেয় করার জন্য তার সুস্থতি তুমি আলোচনা করতে পারবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে গীবত সামাজিক এমন একটা ব্যাধি, এটা কিন্তু আসলে প্রতিরোধ পায় না। প্রতিরোধ বুঝেন কিনা? একটা জিনিসকে আটকানোর জন্য প্রতিরোধ, আপনি তার সামনে যখন বলবেন তার দোষ, তখন তো সে আপনার উত্তর দিবে, আমি আমার সমাজে কথা শিখতে হবো, আমি কি করছি নাকি, কি আসবে, প্রতিরোধ আসবে। কিন্তু গীবতের প্রতিরোধ নাই। কেন প্রতিরোধ নেই? ওই লোকটা তো আপনার সামনে না, আপনি আরেকজনের সাথে বলছেন, কাজে বলছেন, এটাকে প্রতিরোধ করার আর কেউ নাই, ওই লোক নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তুমি যে শুনছ তার গীবত, তোমার দায়িত্ব হলো এটাকে প্রতিরোধ করা। বুঝতেছেন কিনা কথা? আমরা তো মানুষের যে শুনি শুনতে থাকি, আল্লাহ রাসূল বলছেন যে না, তোমার দায়িত্ব, তোমার তুমি যে শুনছ তার দুষ্টটি, তোমার দায়িত্ব হলো প্রতিরোধ করা, অর্থাৎ এটার প্রতিবাদ করা, যে না এইভাবে তুমি বলো না, যদি প্রতিরোধ না করো, প্রতিবাদ না করো, তাহলে সে গীবত করে যে পাপ করেছে তুমি শুনে ওই পাপ করবে, তুমি শুনে ওই পাপ করবে। এরপর আল্লাহ রাসূল আরেকটু সহজ করে দিয়েছেন যে অনেক জায়গায় তোমার প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতা থাকে না, তখন কি করবে, ওই স্থান থেকে তুমি উঠে চলে আসবে, ওই স্থান থেকে তুমি কত বুঝি আমার সামনে ঘুমাই দিন খারাপ হয়ে গেল। তো আপনাদের ঘুমের চিকিৎসাও তো দিচ্ছি, গোলমরিচ বুঝলাম না, একটা নিয়ে আসবেন মুখের মধ্যে চাবান দিবেন, তাহলে ঘুম আসবেন। একটা ইম্পর্টেন্সি থাকলে পরে ঘুম আসে কেমনি? ঘুম আসবে না, কিন্তু আপনার ওই গুরুত্ব থাকে। আপনি যান কোন অফিসিয়াল মিটিং এর মধ্যে, কোন হলের মধ্যে, দরবার হলের মধ্যে ঘুমাবেন নাকি? আপনার তো থাকবে, উৎসব থাকবে যে কোনটা ছোটে যায় কোনটা ছোটে না যায়। কোরআন আর হাদিস আল্লাহর বাণী শোনানো হচ্ছে, এখানে ঘুম আসবে কেন? ঘুমটাকে দূর করতে হবে। মাফ করবেন, আমি মাঝে মাঝে একটু উচিত কথা বলে ফেলি, মাফ করে দিবেন। আচ্ছা, তো বলছিলাম যে কথা আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতটাকে তিন নম্বর পর্যায়ে যেটা আসলো যে তার দুষ্টটি আপনি আলোচনা নিষেধ। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, গীবত করবেন না, এটা এমন অপরাধ, এটার একটা বাহ্যিক উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে বুঝিয়েছেন। কি বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন, বলো তোমার ভাই যদি মারা যায়, ভাই মরে গেছে, এর মাংস তুমি কামড়ে খাবে কিনা? জিজ্ঞেস করছেন আল্লাহ, এটা কি তুমি পছন্দ করবে? একজনের জীবন করা অর্থ হল মরা ভাইয়ের মাংসটাকে কামড়ে কামড়ে খাওয়া, এটা যেমন ভিন্ন, এটা যেমন পাপের, একজন মুসলমান আরেকজন মুসলমানের জীবন করতে পারে। এখন বলেন, সমাজে যদি কুধারণা না থাকে, সমাজে যদি মানুষ মানুষের দুষ্টতি দাস না করে, সমাজে যদি মানুষ একজন আরেকজনের দুষ্টকে অপচরে না বলে, হ্যাঁ একজন মুসলিমের মুসলমানের আরেকজন মুসলমানের উপর হক কি হক? আপনি যদি আমার দুষ্ট দেখেন, আমার ত্রুটি দেখেন, আমার সংশোধনের জন্য আমার কাছে এসে বলবেন, এটা হলো হক। الدين النصيحة لله ولرسوله ولعامة المسلمين ولأئمتهم جماعة ابن المضي بوش داما كتش بول لك كده هاتش الكيش الجنة شمشو دون الجنة بيجا بوكو كنتو بوكو جولي عالو جنة كنتي باربنا الله نشيط كورت يسن এই সামাজিক বিষয়গুলো যদি আজকের মুসলমান সমাজ পালন করত ঠিক মতো, তাহলে এই সমাজ অশান্তির হতো না শান্তির হতো? শান্তির সমাজ হতো। যত আল্লাহর হুকুম অমান্য করে যত শান্তি চান, কোনদিন শান্তি আসবে না। শান্তি আনতে হলে আল্লাহ নির্দেশিত পথে শান্তি আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত আদায় করেন।